أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. الف لام ميم. আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 1 ডিসেম্বর, 16 অগ্রহায়ণ এবং ফার্সি 10 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstodaybangla। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইসরায়েলের বিরুদ্ধে হামাসের আলাক্সা তুফান অভিযানের বিভিন্ন দিক সম্পর্কে, ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে বিএনপির শাহজাহান ওমরের নৌকার পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর থাকবে সুঅভ্যাস গড়ে তোলার কৌশল সংক্রান্ত সাপ্তাহিক অনুষ্ঠান সুন্দর জীবন। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, সাত দিনের যুদ্ধবিরতি শেষ, গাজায় আবার আগ্রাসন শুরু করেছে ইহুদিবাদ ইসরায়েল, এ পর্যন্ত 54 জন শহীদ। আগ্রাসনের কঠিন জবাব দিচ্ছে হামাস, তেহরানের জোমার খতিব বললেন প্রতিরোধ ফ্রন্টের সমন্বিত উপস্থিতি লক্ষণীয়। নির্বাচনী ট্রেন গন্তব্যে যাবে বলছেন কাদের, বিএনপিকে ভোটের বাইরে রাখতে বিচার ব্যবস্থাকে ব্যবহারের অভিযোগ। এবং ভারতে 5 রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপ প্রকাশ, মিলেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। হামাস এবং ইহুদিবাদ ইসরায়েলের মধ্যে 7 দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই অবরুদ্ধ গাজা উপত্যকায় আবার আগ্রাসন শুরু করেছে দখলদার সেনারা। গাজাভিত্তিক হামাসের স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে উত্তর গাজায় এরই মধ্যে বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এছাড়া গাজার উত্তর পশ্চিমাঞ্চলে দুই পক্ষের মধ্যে গোলা বিনিময়ের ঘটনা ঘটেছে। শেষ মুহূর্তে ইসরায়েল হামাসের সাথে যুদ্ধবিরতি অবসানের কথা জানায়। তারা দাবি করেছে গাজা থেকে হামাস রকেট ছুড়েছে, সেজন্য তারা যুদ্ধবিরতির অবসান ঘটাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইসরায়েল আগে থেকে বলে আসছিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেই তারা আবার গাজায় আগ্রাসন চালাবে। আল জাজিরা টিভি চ্যানেল বলছে ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় বিমান হামলা করেছে। এর আগে কাতার, মিশর ও আমেরিকা সহ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের উদ্যোগে হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথমত 4 দিনের যুদ্ধবিরতির চুক্তি হয়, এরপর তা 2 দফায় 3 দিন বাড়ানো হয়। আজ স্থানীয় সময় সকাল 7টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর অবরুদ্ধ গাজার উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল, এতে এ পর্যন্ত অন্তত 54 জন শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান মধ্য গাজার আল মাগাজি শরণার্থী শিবির, সুজাইয়া, রাফা এবং গাজা সিটিতে বেশি মানুষ শহীদ হয়েছেন। ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার গাজার একটি হাসপাতালের দৃশ্য দেখে এই আগ্রাসনকে শিশু বিরোধী যুদ্ধ বলে অভিহিত করেছেন। এদিকে দক্ষিণ গাজা ছাড়ার জন্য ইসরায়েলি সেনারা সেখানে লিফলেট ফেলেছে। এ থেকে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল আগ্রাসনের তীব্রতা বাড়াবে। কাতার জানিয়েছে আবার যুদ্ধবিরতিতে ফেরার জন্য ইসরায়েল ও হামাসের সাথে আলোচনা চলছে। ইসরায়েলের হামলা শুরুর ঘটনায় তারা গভীর দুঃখ প্রকাশ করে বলেছে ইসরায়েলের মধ্যস্থতার প্রক্রিয়া কঠিন হয়ে উঠবে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েল নতুন করে যে আগ্রাসন শুরু করেছে তার বিরুদ্ধে শক্ত জবাব দিচ্ছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদ আন্দোলন। ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানিয়েছে, গাজার কয়েকটি এলাকায় ইসরায়েলি সেনাদের সাথে প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। গাজা উপত্যকার কাছের কয়েকটি ইহুদি বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েল দাবি করেছে তারা গাজা থেকে ছোড়া একটি রকেট ভূপাতিত করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরে সেদ্রাত শহরে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে সেখানে আগুনের কুণ্ডলী উঠতে দেখা যায়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গাজা উপত্যকা থেকে ছোড়া রকেটে ইসরায়েলি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড বলেছে, তারা মানবতা বিরোধী অপরাধের প্রতিবাদে ইসরায়েলের সিটি ও টাউনগুলোতে রকেট হামলা চালিয়েছে। হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জত আল রাস্ক বলেছেন, গত 50 দিনে ইসরায়েল যা অর্জন করতে পারেনি, নতুন করে আগ্রাসন শুরু করেও তা অর্জন করতে পারবে না। এদিকে সবশেষে পাওয়া খবরে জানা গেছে, গাজা থেকে ছোড়া একটি রকেটের আঘাতে 6 ইসরায়েলি সেনা আহত হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবরী বলেছেন, ফিলিস্তিনিদের আলাকসা তুফান অভিযানের মধ্য দিয়ে এ অঞ্চলে মার্কিন আধিপত্য প্রত্যাখ্যানের সূচনা হয়েছে। আজ তেহরানে জুমার নামাজের প্রথম ও প্রধান জামায়াতে তিনি একথা বলেন। খতিব আরও বলেন, গাজা যুদ্ধে ফিলিস্তিনি জনগণের পাশে প্রতিরোধ নেটওয়ার্কের সমন্বিত উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইয়েমেনের প্রতিরোধ সংগ্রামীরা, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের হাশদ আশাবি, সিরিয়ার প্রতিরোধ সংগ্রামীরা এবং ইরান শত্রুর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। এই ঘটনায় সবাই বিস্মিত হয়ে গেছে। ইরানের এই আলেম বলেন, গাজা যুদ্ধে সুস্পষ্ট হয়েছে আমেরিকা ও ইসরায়েল হচ্ছে সন্ত্রাসী, তারা লাজ লজ্জার তোয়াক্কা করে না। কয়েকটি মুসলিম দেশের নেতাদের কাপুরুষতাও সবাই দেখেছে। এসব দেশের নেতারা রক্তপিপাসু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেও রাজি হননি। কোনো কোনো আন্তর্জাতিক সংস্থার অকার্যকারিতাও ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন এই আলেম। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে নির্বাচনী ট্রেন চলছে, যত বাধায় আসুক গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত এ ট্রেন থামবে না। একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
নির্বাচনের ট্রেন চলছে, যত বাধাই আসুক গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত এ ট্রেন থামবে না, এমনটা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও তাদের অনেক নেতাই এখন নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। এ সময় আগামী নির্বাচন প্রতিহত করতে বিএনপির ঘোষণা প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে আপোষহীন লড়াই চালিয়ে যাচ্ছে সরকার। কারো কথায় কিংবা কারো বাধায় নির্বাচনের ট্রেন থামবে না। নির্বাচনের এখনও অনেক সময় বাকি, অনেকে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক।
বিএনপিরও একরামুল জামান, মঞ্জুর আলম, শকত মাহমুদ, তৈমুর আলম খন্দকার, শমশের মবিন চৌধুরী, শাহজাহান উমর, নির্বাহী কমিটির সদস্য আহসান আবিন, এ কে এম ফখরুল ইসলাম সহ 15 জন কেন্দ্রীয় নেতা, শাহ মোহাম্মদ জাফর, মেজর আখতারুজ্জামান সহ 30 জন সাবেক সংসদ সদস্য এই নির্বাচনে অংশগ্রহণ করছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের একদল বুদ্ধিজীবী বলেছেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন যে সুষ্ঠু প্রতিযোগিতামূলক কিংবা অংশগ্রহণমূলক কোনোটাই হবে না তার লক্ষণ দেখা যাচ্ছে। আওয়ামী লীগ নিজেদের মধ্যে ডামি প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচন করতে যাচ্ছে। প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিকে রাজনীতি ও নির্বাচনী মাঠ থেকে বাইরে পাঠিয়ে দিচ্ছে, আর এসব করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিচার ব্যবস্থাকেও ব্যবহার করা হচ্ছে। এ পরিস্থিতি চলতে থাকলে দেশে আগামী 1 বৎসরে অস্থিরতা তৈরি হবে। আজ এক ওয়েবিনারে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। ওয়েবিনারে নির্বাচন প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক বলেন, 2014 সালে একভাবে চুরি হয়েছে, 2018 সালে হয়েছে আরেকভাবে, এবার 2024 সালে অন্য ধরনের চুরি হবে। চুরি ঠিকই হবে, অর্থাৎ নির্বাচন চুরি হবে। সরকার যেভাবে নির্বাচন করতে যাচ্ছে তাতে দেশে অস্থিরতা তৈরি হবে বলে আশঙ্কা করেন শাহদিন মালিক। তিনি বলেন, 7 জানুয়ারির পর থেকে 2025 সালের 7 জানুয়ারি পর্যন্ত দেশে কি অবস্থা হবে তা নিয়ে তিনি শঙ্কিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, সরকার যে সাজানো নির্বাচন করতে চাইছে তার অন্যতম প্রমাণ হচ্ছে নিশ্চয়তা না পেলে অনেকে প্রার্থী হতে চাইছেন না। ভারতে 5 রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়েছে। এতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস মিলেছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে 5 রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিভিন্ন বেসরকারি সংস্থার বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়েছে। এতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস মিলেছে। গত 7 নভেম্বর থেকে শুরু হয়ে 30 নভেম্বর তেলেঙ্গানায় ভোট গ্রহণের মধ্য দিয়ে এই নির্বাচন পর্ব শেষ হয়। মধ্যপ্রদেশে বেশিরভাগ সংস্থার জরিপে কংগ্রেস এবং বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখানো হয়েছে। তবে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি এবার কংগ্রেসকে টেক্কা দিতে পারে বলে কিছু বুথ ফেরত জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার পূর্বাভাস, বিজেপি সেখানে কংগ্রেসের চেয়ে প্রায় 10% বেশি ভোট পেতে পারে। 119 আসন সমন্বিত তেলেঙ্গানায় কংগ্রেস এবার ক্ষমতাসীন ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএসকে টেক্কা দিতে পারে বলে কয়েকটি বুথ ফেরত জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে। এবিপি নিউজ সি ভোটারের মতে কংগ্রেস 49-65, বিআরএস 38-54 এবং বিজেপি 5-13 আসন পেতে পারে। তেলেঙ্গানায় মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম 9টি আসনে প্রার্থী দিয়েছিল। রিপাবলিক টিভি ম্যাট্রিক্সের মতে মিম 7টি আসনে জয়ী হতে পারে। 40 আসন সমন্বিত মিজোরামে এবিপি নিউজ সি ভোটারের মতে এমএনএ 15-21, কংগ্রেস 2-8 এবং জেডপিএম 12-18 আসন পেতে পারে। 200 আসনে রাজস্থান বিধানসভায় এবিপি নিউজ সি ভোটারের পূর্বাভাস, কংগ্রেস 71-91, বিজেপি 94-114 আসন পেতে পারে। 90 আসনে ছত্তিশগড় বিধানসভায় এবিপি নিউজ সি ভোটারের পূর্বাভাস, কংগ্রেস 41-53, বিজেপি 36-48 আসন পেতে পারে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও গাজা ইসরায়েল প্রসঙ্গ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, গত 7 অক্টোবর হামাসের আলাক্সা তুফান দেখিয়ে দিয়েছে যে ইহুদিবাদ ইসরায়েলের পতন চিন্তার চেয়ে অনেক কাছাকাছি এবং সহজ। গতকাল ইরানের কাজবিন সাগরে স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজের এক অনুষ্ঠানে জেনারেল সালামি এসব কথা বলেন। তিনি বলেন, গাজা থেকে তেল আবিবের দূরত্ব 70 কিলোমিটার, উত্তর ফিলিস্তিন এবং দক্ষিণ লেবানন থেকে তেল আবিবের দূরত্ব 120 কিলোমিটার এবং পশ্চিম তীর থেকে দূরত্ব মাত্র 40 কিলোমিটার। এই ভুয়া ইসরায়েল সরকারের পতনের সময় ঘনিয়ে এসেছে। IRGC-র প্রধান বলেন, যদি আলাক্সা তুফানের মতো ফিলিস্তিনিরা আরেকটি অভিযান চালায় তাহলে 48 ঘন্টার মধ্যে ইহুদিবাদী রেজিম বিশ্বের রাজনৈতিক মানচিত্র থেকে মুছে যাবে। জেনারেল সালামি বলেন, খুব কম লোকই ভাবে যে ইসরায়েলের সেনা ও অবৈধ সরকার পতনের এতটা কাছাকাছি, কিন্তু আলাক্সা তুফান অভিযান এই সত্যটি দেখিয়ে দিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদ ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর জন্য ইয়েমেনের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসনের কারণে যখন পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত তখন ইয়েমেনের সামরিক বাহিনী ও হুথি যোদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর কারণে ইরানের পক্ষ থেকে ইয়েমেনকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমির আবদুল্লাহিয়ান গতকাল তেহরানে ইয়েমেনি দূতাবাসে যান। সেখানে ইয়েমেনের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মদ আল দাইলামির সঙ্গে তিনি বৈঠক করে তাদের প্রশংসা করেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের সর্বোচ্চ নেতা সম্প্রতি স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজের সদস্যদের সাথে এক বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের আলাক্সা তুফান অভিযানের ফলাফল এবং ফিলিস্তিনি ইস্যুতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তার এ বক্তব্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই সারাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজ সদস্যদের সাথে এক বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের আলাক্সা তুফান অভিযান এবং ফিলিস্তিন ইস্যুতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। পশ্চিম এশীয় অঞ্চলের ঘটনাবলীর ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যের প্রথম দিকটি হচ্ছে, তিনি এ অঞ্চলের ব্যাপারে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন ভূমিকার কথা উল্লেখ করেছেন। মার্কিন পরিকল্পনা অনুযায়ী ইরাক, সিরিয়া, লেবানন, লিবিয়া, সুদান ও সোমালিয়া এই ছয়টি দেশের রাজনৈতিক ব্যবস্থা ভেঙে দিয়ে এসব দেশের নতুন ব্যবস্থা গড়ে তোলা তাদের লক্ষ্য। আমেরিকার আরেকটি বড় লক্ষ্য ছিল বৃহৎ মধ্যপ্রাচ্য পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ইরান ও ইরান সমর্থক প্রতিরোধ শক্তির উপর আঘাত হানা, কিন্তু তাদের এসব পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আমেরিকা ও ইসরায়েল তাদের পরিকল্পনা মতো নতুন মধ্যপ্রাচ্য গঠনের যে নীল নকশা এঁকেছিল, আজকের মধ্যপ্রাচ্যের অবস্থা ঠিক তার উল্টো 180 ডিগ্রি ঘুরে গেছে এবং এক্ষেত্রে ইরানের বলিষ্ঠ ভূমিকা ছিল। ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি ফুটে উঠেছে তা হচ্ছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও জনমত ক্রমেই মার্কিন বিরোধী হয়ে উঠছে, আর এক্ষেত্রে সম্প্রতি হামাসের আলাক্সা তুফান অভিযানের বিরাট ভূমিকা রয়েছে। আমেরিকা এ অঞ্চলে আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখেছিল, কিন্তু আজ এ অঞ্চলে মার্কিন বিরোধী আবহ সৃষ্টি হয়েছে যা মার্কিন কর্মকর্তাদেরকে দুশ্চিন্তায় ফেলেছে। এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, হামাসের হামলা ইসরায়েলের বিরুদ্ধে হলেও এ অঞ্চলে মার্কিন প্রভাব খর্ব করার ক্ষেত্রেও তা ভূমিকা রেখেছে, কারণ এতে করে মধ্যপ্রাচ্যের ব্যাপারে মার্কিন সব পরিকল্পনা ভেস্তে গেছে এবং অচিরেই মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে পাত্তাড়ি গুটাতে হবে। ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যে তৃতীয় যে দিকটি উঠে এসেছে তা হচ্ছে, অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে অস্বীকার করার প্রবণতা শুরু হয়েছে। শত্রুরা সবসময়ই আরব, অনারব ও শিয়া সুন্নি বিরোধ উস্কে দিয়ে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছে, যাতে নিশ্চিন্তে এ অঞ্চলের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যায়। এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, কিন্তু তাদের সে কৌশল ব্যর্থ হয়েছে এবং এ অঞ্চলে যে ইসলামী প্রতিরোধ শক্তি গড়ে উঠেছে তারা কখনোই মার্কিন বলদর্পিতার কাছে মাথা নত করবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন সেদেশের আমলা, ব্যবসায়ী, ক্রিকেটার, আইনজীবী সহ নানা পেশার পরিচিত মুখ। এ তালিকায় রয়েছেন বিএনপির দলছুট নেতা ব্যারিস্টার এম শাহজাহান ওমরও। এ ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার সংবাদদাতা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন আমলা, ব্যবসায়ী, ক্রিকেটার, আইনজীবী সহ নানা পেশার পরিচিত মুখ। এ তালিকায় রয়েছেন বিএনপির দলছুট নেতা ব্যারিস্টার এম শাহজাহান ওমরও। গতকাল বৃহস্পতিবার নৌকার মাঝি হওয়ার আগ পর্যন্ত তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার বিএনপি সহ বেশ কয়েকটি দল এ নির্বাচন বর্জন করায় স্বতন্ত্র ও ছোট দলগুলো থেকে ভোটে দাঁড়ানো হেভিওয়েট প্রার্থীরাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। নাশকতার মামলায় জেল থেকে মুক্তি পেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর ঝালকাঠি এক রাজাপুর কাঠালিয়া আসনে নৌকা প্রতীকে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপির এই নেতার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার খবর বিস্ময় তৈরি করেছে নেতাকর্মীদের মাঝে। নৌকা প্রতীকে মনোনয়ন আওয়ামী লীগের প্রার্থী হওয়ার পর বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে বহিষ্কার করেছে বিএনপি। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন,
সিদ্ধান্ত নিতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরুদের সাথে কেরানীগঞ্জে গিয়ে সরকার পতন আন্দোলন করবেন নাকি নির্বাচনে যাবেন। এইভাবে আজকে বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেইল করে এই নির্বাচনের নাটকে নিয়েছে। গতকালকে দেখছেন বীরুত্তম সাজান সাহেব আজন্ম বিএনপি করেছেন, আওয়ামী লীগকে মন থেকে ঘৃণা করেন, একজন বয়োবৃদ্ধ মানুষ কত চাপ নিতে পারবে।
আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, মানুষ এই নির্বাচনে ভোট দিতে যাবে না, কিন্তু সন্ধ্যার পরে নাটকের মতো সেন্টার তৈরি করে বলা হবে একটি দল জিতেছে। এজন্যই বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের মতো নেতাদের নিয়ে নতুন নাটক মঞ্চায়ন করছে একটি পক্ষ। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,
সে একজন বীর মুক্তিযোদ্ধা, কত আগে উড় করে থাকতে পারে, নিজেই স্বীকার করছে। এখন শুনেন ইলেকশন কতগুলো স্ট্র্যাটেজির ব্যাপার, এটা কৌশলগত সিদ্ধান্ত আমরা নিতেই পারি।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে সুন্দর জীবন।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা বলেছি, ব্যক্তিত্ব ও স্বভাব সবার একরকম হয় না। মনোবিজ্ঞানীরা ব্যক্তিত্বের দিক থেকে মানুষকে মূলত দুই ভাগে ভাগ করে থাকেন। এ দুটি হল ইন্ট্রোভার্ট ও এক্সট্রোভার্ট। সাধারণভাবে ইন্ট্রোভার্ট শব্দের অর্থ অন্তর্মুখী, আর এক্সট্রোভার্ট অর্থ বহির্মুখী। মানুষের ব্যক্তিত্ব নিয়ে গবেষণা করতে গিয়ে প্রথমবারের মতো এক্সট্রোভার্ট ও ইন্ট্রোভার্টের ধারণা দেন মনোবিজ্ঞানী কার্ল গুস্তাভ ইয়ং। তার মতে, ইন্ট্রোভার্টরা নিজেদেরকে রিচার্জ করার জন্য নিজস্ব চিন্তাভাবনা এবং অনুভূতির মধ্যে ডুবে থাকে। অন্যদিকে এক্সট্রোভার্টরা অন্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে নিজেদের শক্তি যোগায়। আজকের আসরে আমরা এ বিষয়ে আরও আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
ইন্ট্রোভার্টরা অর্থাৎ অন্তর্মুখী ব্যক্তিত্বের অধিকারীরা তাদের অভ্যন্তরীণ জগৎ থেকে শক্তি অর্জন করে, অর্থাৎ নিজেকে রিচার্জ করে। এ ধরনের ব্যক্তিরা নিজস্ব জগতের মধ্যে ডুবে থেকে নিজের চিন্তা ভাবনা ও অনুভূতিগুলো যাচাই ও বিশ্লেষণের মাধ্যমে শক্তি ও মনোবল সঞ্চয় করে। নিজের জগতে ডুবে থাকতে পারলেই তারা বেশি আনন্দ পায়। অভ্যন্তরীণ জগৎ নিয়ে ব্যস্ত থাকার কারণে অনেকেই তাদেরকে ঘরকুনো ও রক্ষণশীল হিসেবে বিবেচনা করে। অন্যদিকে এক্সট্রোভার্টরা বা বহির্মুখী ব্যক্তিত্বের ভেতরের শক্তি বাইরের জগতের দিকে ধাবিত করে। তারা অন্য লোকদের সাথে সময় কাটিয়ে এবং সামাজিক কর্মকাণ্ডে জড়িত হয়ে শক্তি ও মনোবল পায়। অন্যদের সাথে সময় কাটানো ও মেলামেশার কারণে তাদেরকে সামাজিক এবং সক্রিয় হিসেবে গণ্য করে থাকেন অনেকেই। তবে ইন্ট্রোভার্টকে ঘরকুনো এবং এক্সট্রোভার্টকে সামাজিক এমন ভাগে ভাগ করাটা কোনো সঠিক পদ্ধতি নয়। যাই হোক, আমরা ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী মানুষদের বৈশিষ্ট্য নিয়ে কথা বলছিলাম। অন্তর্মুখী মানুষের একটি বৈশিষ্ট্য হল তাদের চিন্তা ও মননেই অনেক কিছু ঘটে যায়।
অন্তর্মুখীরা সাধারণত চিন্তা ও বিবেচনায় খুব ভালো হন, কারণ তাদের চিন্তা ও মনন সর্বদা সক্রিয় থাকে এবং কোনো না কোনো বিষয় নিয়ে তাদের চিন্তার জগৎটা সবসময় ব্যস্ত থাকে। তাদেরকে জনসমক্ষে অথবা কর্মক্ষেত্রে শান্ত মনে হতে পারে, তবে তাদের ভেতরে সবসময় একটা ঝড় বইতেই থাকে। অন্তর্মুখীদের চিন্তা জগৎ একই সময়ে হাজার হাজার বিষয় নিয়ে মগ্ন থাকতে পারে। সকালে তাদের বন্ধুর রেগে যাওয়ার কারণে দুপুরের খাবারের মেনু, তাদের বর্তমান আর্থিক সংকটের কারণ, জীবনের মানে কি, এমন আরও অনেক বিষয় নিয়ে তারা একই সময়ে ভাবতে থাকে। এ কারণে তাদের ভাবনার জগৎটা সবসময় ব্যস্ত। এছাড়াও অন্তর্মুখী বা ইন্ট্রোভার্টরা কথা বলার আগে চিন্তা বিবেচনা করে, মনে যা আসে তাই তারা প্রকাশ করে দেয় না। কাজেই আপনি একজন অন্তর্মুখী ব্যক্তির মুখ থেকে যখন কোনো চূড়ান্ত বক্তব্য শুনতে পান, তখন আপনাকে বুঝতে হবে এই বক্তব্যটি ব্যাপক পরিকল্পনা, চিন্তাভাবনা এবং আত্মবিশ্লেষণের ফসল। অন্তর্মুখীরা যতটুকু জানে তার চেয়েও বেশি জানতে চায়, নতুন কিছু খুঁজে বেড়ায়।
আমরা যদি একটি পাখির সাথে অন্তর্মুখীদের তুলনা করতে চাই, তবে আমাদের বলতে হবে এমন ব্যক্তিত্বের অধিকারীরা প্যাঁচার মতো। প্যাঁচারা যেমন সর্বদা তাদের চোখ খোলেই নতুন জিনিস আবিষ্কারের করার চেষ্টা করে, ইন্ট্রোভার্টরাও সবসময় নতুন কিছু আবিষ্কারের চেষ্টা চালায়। ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখীরা যে কোনো কর্মকাণ্ড এবং কথোপকথনের মাঝখানে ঝাঁপিয়ে পড়ার পরিবর্তে কী ঘটছে তা পর্যবেক্ষণ করতে ও বুঝতে পছন্দ করে। পর্যবেক্ষণ ও উপলব্ধির উপর ভিত্তি করে তাদের ইমপ্রেশন এবং সিদ্ধান্তগুলো আসে। অন্তর্মুখীদের কাছে যে কোনো কিছুর সংখ্যা বা পরিমাণের চেয়ে গুণগত মানটাই বেশি গুরুত্বপূর্ণ। অনেকের ধারণা অন্তর্মুখী মানুষেরা তাদেরকে অপছন্দ করে, কিন্তু এই ধারণা সঠিক নয়। তারা বন্ধু ও পরিজনের মধ্যে এক ধরনের বাছাই প্রক্রিয়ায় বিশ্বাসী। সবাইকে একই কাতারে দেখে না তারা। কাউকে খুব ভালো বন্ধু, আবার কাউকে মোটামুটি ভালো বন্ধু, এমন বিভাজন করতে অন্তর্মুখীরা পছন্দ করে। জনাকীর্ণ রেস্তোরাঁয় ভিড়ের মধ্যে আলোচনার চেয়ে কফি খেতে খেতে গভীর, অর্থপূর্ণ এবং ফেস টু ফেস আলোচনা বেশি পছন্দ করে ইন্ট্রোভার্টরা।
অন্তর্মুখীদের আরেকটি বৈশিষ্ট্য হল তারা কোনো কিছু তালিকা তৈরি করতে, নোট নিতে এবং এক্সেল ফাইল তৈরি করতে পছন্দ করে। এ ধরনের ব্যক্তিত্বরা আগে থেকে পরিকল্পনা করে এগোতে পারলে স্বাচ্ছন্দ্য অনুভব করেন। এ কারণে যে কোনো পরিকল্পনায় শেষ মুহূর্তের পরিবর্তন বা আকস্মিক কোনো কিছু ঘটে গেলে তারা তা সহজে মানিয়ে নিতে পারেন না, কিন্তু পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে তারা মনে মনে শান্তি পান। এ কারণে আপনি যদি অন্তর্মুখী মানুষদের ফোন এবং ল্যাপটপে প্রাত্যহিক পরিকল্পনার নানা ফাইল বা অ্যাপ্লিকেশন পান, তাহলে তাতে অবাক হওয়া উচিত হবে না। চাকরি বাছাইয়ের ক্ষেত্রে অন্তর্মুখী মানুষেরা বহির্মুখীদের থেকে আলাদা, কারণ অন্তর্মুখীতা চাকরি বাছাইয়ের প্রক্রিয়াকে প্রভাবিত করে। ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখীরা এমন চাকরি বা কাজ উপভোগ করেন যা সুনির্দিষ্ট। অনেক লোকের সাথে যোগাযোগ বা সম্পর্ক রাখার কোনো দায়িত্ব পেলে তাতে এ ধরনের মানুষের আগ্রহ কমে যায়। তারা একটা রুমে বসে স্বাধীনভাবে কাজ করায় বেশি আগ্রহ বোধ করেন।
ইন্ট্রোভার্টরা সামাজিক সম্পর্কে খুব একটা জড়াতে চান না, এ ধরনের কাজে খুব একটা উৎসাহ পান না। এ ধরনের ব্যক্তিদেরকে স্বাচ্ছন্দ্যে থাকার সুযোগ দেওয়া উচিত এবং চাকুরি ক্ষেত্রে তাদের স্বাচ্ছন্দ্যের জন্য তাদের মতো করে কিছু পরিবর্তন আনার সুযোগ থাকা উচিত। তাদেরকে তাৎক্ষণিক কোনো লক্ষ্যে জড়িয়ে ফেলা ঠিক নয়, তাদেরকে সময় নিয়ে লক্ষ্য বাস্তবায়নের সুযোগ দিতে হবে। এ ধরনের লোকেরা শান্ত পরিবেশে বেশি কাজ করতে পারেন, যেখানে সব সময় কথাবার্তা হয় এবং নানা ধরনের শব্দ তৈরি হয়, সেখানে তারা কাজ করতে অস্বস্তি বোধ করেন। তারা দলবদ্ধভাবে কোনো প্রকল্প বাস্তবায়নে পছন্দ করেন না। ঘন ঘন মিটিং ও পার্টির আয়োজন বা সেখানে অংশগ্রহণে তারা খুব একটা উৎসাহ দেখান না। আপনি বহির্মুখী নাকি অন্তর্মুখী ব্যক্তিত্বের অধিকারী তা বুঝতে MBTI ও 5 ফ্যাক্টর মডেলের মতো ব্যক্তিত্ব পরীক্ষায় অংশ নিতে পারেন।
শ্রোতা বন্ধুরা, সুন্দর জীবন শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি। আগামী আসরেও এসব বিষয়ে আরও কথা বলার আশা রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 1 ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, ইইউতে হুমকির মুখে বাংলাদেশি পণ্যের GSP সুবিধা। দৈনিক প্রথম আলো, বিএনপির 15 কেন্দ্রীয় নেতা সহ সাবেক 30 সংসদ সদস্য নির্বাচনে অংশ নিচ্ছেন। দৈনিক ইত্তেফাক, ওয়েবিনারে বক্তারা, শুধু নির্বাচন ব্যবস্থা নয়, ক্ষমতায় থাকার জন্য সরকার বিচার বিভাগের স্বাধীনতাও ক্ষুণ্ণ করছে। দৈনিক মানবজমিন, একটা হরতাল একটা অবরোধ কি সফল হয়েছে এখন পর্যন্ত? কাদের? দৈনিক যুগান্তর, এবার ইসরায়েলের পাল্টা হামলা ফিলিস্তিনি ইসলামিক জিহাদের। দৈনিক নয়া দিগন্ত, কলকাতার শিরোনাম, আমেরিকার মাটিতে মিশন পান্নুন, খবর পেয়ে ভারতে ছুটে আসেন CIA প্রধান। দৈনিক সংবাদ প্রতিদিন, স্বাস্থ্য খাতে বরাদ্দ আটকে দেওয়ার অভিযোগ, মোদীকে চিঠি মমতার। দৈনিক আজকাল, কর্ণাটকে মুসলিম বৃদ্ধের দাড়ি জ্বালিয়ে বেধড়ক মার, বলানো হলো জয় শ্রীরাম। দৈনিক পূবের কলম। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ কিছু খবর তুলে ধরছে। দৈনিক যুগান্তর লিখেছে, বিএনপির কোনো আন্দোলন সফল হয়নি মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে এখন তারা নতুন ফোন দিয়ে আসছে। তাদের একটা হরতাল একটা অবরোধ সফল হয়েছে এখন পর্যন্ত? রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের ট্রেন চলছে, কারো বাধায় কোথাও আর থামবে না, গন্তব্যে পৌঁছানো পর্যন্ত এই ট্রেন চলবে, যত বাধায় আসুক কেউ এই ট্রেন থামাতে পারবে না, নির্বাচন হবে। তিনি বলেন, বিএনপি নামে একটি দল আজকে সহিংসতা সন্ত্রাস অগ্নিসন্ত্রাস করে এই নির্বাচনকে বাধা দেওয়ার চক্রান্ত করছে, এখন আবার তারা নতুন করে আন্দোলনের কথা বলছে। তারা তো আন্দোলন করছে, একটা হরতাল একটা অবরোধ সফল হয়েছে এখন পর্যন্ত? আমি চ্যালেঞ্জ করতে পারি, একটাও সফল হয়নি। দৈনিক মানব জমি লিখেছে, আদালত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল। একটা আদালতকে যখন নিপীড়ন তথা মানবাধিকার লঙ্ঘন করার জন্য ব্যবহার করা হয়, তখন একটা দেশের আইনের শাসনে ভরসা করার মতো আর কিছু থাকে না। এবারের ব্যবহার করাটা হচ্ছে অনেক ব্যাপক, সুদূরপ্রসারী ও সর্বনাশা। ক্ষমতায় থাকার জন্য সরকার শুধু নির্বাচন ব্যবস্থা বা পুলিশ প্রশাসনকে নয়, বিচার বিভাগের স্বাধীনতা, মর্যাদা এবং সম্মান ক্ষুণ্ণ করার পথে নেমেছে।
শুক্রবার ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। খেসারত সরকারকে দিতে হবে, কোনো সমাজে বিচার বিভাগের প্রতি আস্থা যদি ক্রমান্বয়ে হ্রাস পায় তখন ওই সমাজের অনেক অনিষ্ট হয়, তখন আস্তে আস্তে সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে। সাজানো নির্বাচন, বিচার বিভাগ ও আইনের শাসন শীর্ষক এই ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডক্টর আসিফ নজরুল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট মঞ্জিল মোর্শেদ। সমাপনী বক্তব্য দেন প্রফেসর ডক্টর রিদওয়ানুল হক। বিএনপির 15 জন কেন্দ্রীয় নেতা সহ সাবেক 30 সাংসদ সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ওবায়দুল কাদের বলেন, 30 দলের নির্বাচনে অংশ নেওয়া বড় সাফল্য বিএনপিরও তো, 15 কেন্দ্রীয় নেতা 30 সাবেক সংসদ সদস্য এই নির্বাচনে অংশ নিচ্ছেন। ইউরোপ, আফ্রিকা, ল্যাতিন আমেরিকায় অনেক দেশেই নির্বাচনে বিরোধী দল অংশ নেয় না, তাদেরকে নির্বাচন অবৈধ ধরা হয়। কিছু দল না এলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, অবৈধ হবে এমন তো কথা নেই। দৈনিক নয়াদিগন্ত লিখেছে, এবার ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে পশ্চিম তীর ভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলন। শুক্রবার দলটির সশস্ত্র শাখা আলকুস ব্রিগেড তাদের টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানায়। আলকুস ব্রিগেড জানিয়েছে, তারা শুক্রবার সকালে ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে। একই দিনে সকালে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় এই আক্রমণ করে তারা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলন ইসরায়েলের নানা শহরে হামলা চালিয়েছে। এরই ধারাবাহিকতায় দেশটির দক্ষিণাঞ্চলের শহর অ্যাশকেলনে হামলা হলে শহরের সাইরেনের আওয়াজ শোনা যায়। এদিকে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির বর্ধিত সময়সীমা শেষে শুক্রবার আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে 2 ঘন্টারও কম সময়ে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 21 জন নিহত হয়েছে। এবার কলকাতার পত্রপত্রিকার কিছু গুরুত্বপূর্ণ খবর। দৈনিক পূবের কলম লিখেছে, কর্ণাটক থেকে বিজেপি সরকার বিদায় নেওয়ার পর মনে করা হয়েছিল সে রাজ্যে মুসলমানরা এবার নিরাপত্তা পাবে, কিন্তু গত 25 নভেম্বর রাতে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলেন 65 বছরের বৃদ্ধ হোসেন সাব। ওই বৃদ্ধ দৃষ্টি হারিয়েছেন বলে কাজ করতে পারেন না, আপাতত তিনি ভিক্ষাবৃত্তির ভরসায় বেঁচে আছেন। 25 নভেম্বর রাতে কোপ্পাল জেলার গঙ্গাবর্তী এলাকার বাসস্ট্যান্ডে অটোরিকশার অপেক্ষা করছিলেন তিনি। তখন অজ্ঞাত পরিচয় 2 যুবক এসে তাকে তাদের বাইকে উঠতে বলে, জানাই তারা বাড়িতে পৌঁছে দিবে, কিন্তু বাইকে চলার শুরু করলে নিজেদের আসল রূপ দেখায় ওই 2 দুষ্কৃতী। হঠাৎ চলন্ত বাইকে তাকে মারধর শুরু করে দেয়। এরপর পম্পানগর এলাকায় নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে ওই 2 দুষ্কৃতী তাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। হোসেন সাহ বলেন, আমি ওদেরকে বললাম আমি চোখে দেখি না, আমাকে দয়া করে তোমরা ছেড়ে দাও, কিন্তু ওরা কোনো কথা শুনেনি। আমাকে মারতে মারতে ওরা জয় শ্রীরাম বলতে বাধ্য করলো। একটি মদের বোতল ভেঙে কাচের টুকরো দিয়ে আমার দাড়ি কাটার চেষ্টা করছিল ওরা, ওভাবে দাড়ি কাটা যায় না বুঝে। এরপর দিয়াশলাই বের করে ওরা আমার দাড়ি পুড়িয়ে দেয়। তখন আমি ভেবেছিলেন আমাকে প্রাণে মেরে ফেলবে। আমি প্রাণপ্রাণের চিৎকার শুরু করলে কয়েকজন ছুটে আসে, এরপর ওরা পালিয়ে যায়। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, ভারতের মাটিতে বসে ভারতীয় কূটনীতিকদের মদদেই খলিস্তানি জঙ্গি নেতা পান্ডনকে খুনের চেষ্টা চলছে। আমেরিকার এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এর মধ্যে নয়া তথ্য ফাঁস করেছে সংবাদ সংস্থা রয়টার্স। তাদের দাবি, চলতি বছরের জুলাই মাসেই এই খুনের ছক জানা গিয়েছিল। তারপরে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর ডিরেক্টর উইলিয়াম বার্নস ভারতে আসেন। G20 সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই বিষয়টি তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কি বলছে রয়টার্সের খবর, জুলাই মাসের শেষ দিকে জানা যায় নিউ ইয়র্কের বাসিন্দা গুরুপত বন্দ সিং পান্ননকে খুন করার চক্কসে ভারতীয় কূটনীতিক, সেই জন্য সুপারি কিলারও ভাড়া করা হয়েছে। এই বিষয়টি জানতে পেরেই আগস্ট মাসে ভারতে এসেছিলেন বার্নস। সেই সময়ে র প্রধান রবি সিনহার সঙ্গে বৈঠক করেন তিনি। জানিয়ে দেন এই পরিকল্পনা নিয়ে ভারতকে তদন্ত করতে হবে, দোষীদের সকলের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে হবে, সেই সঙ্গে আমেরিকাকে আশ্বাস দিতে হবে যেন আগামী দিনে এমন ঘটনা না ঘটে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে একটি সাক্ষাৎকার। শ্রোতা বন্ধুরা, আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে।
আলাপন, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গায়াজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 7 জানুয়ারি 2024 অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই ভোট নিয়ে চলছে নানা আলোচনা, সমালোচনা, বিরোধিতা, আন্দোলন, সংগ্রাম, হরতাল, অবরোধ। তো আমরা এ প্রসঙ্গ নিয়েই আজ কথা বলব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। জনাব ইলিয়াস খান, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
জনাব ইলিয়াস খান, বাংলাদেশে নির্বাচনের তেফসিল ঘোষণা হয়েছে, কিন্তু বিএনপি সহ বহু বিরোধী দল নির্বাচনে অংশ নিচ্ছে না, তাতে কি আগামী নির্বাচন সঠিকভাবে অনুষ্ঠিত হতে পারবে বলে মনে হয় আপনার?
আপনাকে ধন্যবাদ এবং অনুষ্ঠান যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ। নির্বাচন সুষ্ঠু অসুস্থের বিষয়, নির্বাচনটি আদৌ হবে কিনা সেই প্রশ্ন কিন্তু রয়েছে। কারণ বাংলাদেশে বিএনপি সহ যে গণতান্ত্রিক দলগুলো রয়েছে, যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করছে দীর্ঘদিন ধরে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানবাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তারা তো এই নির্বাচনে যায়নি এবং তারা ঘোষণা দিয়েছে নির্বাচন প্রতিহত করবে এবং সেক্ষেত্রে সফল হবে বলে আমি মনে করি। এই কারণে, কারণ বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনগুলোতে আপনি দেখবেন শুধু রাজনৈতিক দলের নেতা কর্মী নয়, সাধারণ মানুষও যোগ দিচ্ছে এবং সাধারণ মানুষ কথা বলতে শুরু করেছে। সুতরাং এই নির্বাচনটি আদৌ হবে বলে আমি মনে করি না। নতুন করে তফসিল ঘোষণা করে এবং সকল গণতান্ত্রিক দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আমি আশা করি।
আচ্ছা, এসব দল যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পাবে না, তখন কি হবে? অবশ্য 2014 বা 2018 সালে একই প্রশ্ন ছিল, কিন্তু সরকার মেয়াদ পূরণ করেছে। আপনার কি মনে হয়?
আপনি দেখুন যে 2014 এবং 2018 সালে যে দুটি নির্বাচন হয়েছিল এবারে অবস্থাটি সম্পূর্ণ ভিন্ন। তখন আপনি দেখবেন যে শুধু বিএনপি এবং এর সঙ্গে আর দু একটি দল ছিল এই আন্দোলনে, যারা নির্বাচনে যায়নি বা নির্বাচনে অংশগ্রহণ করেনি। এবারে কিন্তু চিত্রটি একদম ভিন্ন। সাম্প্রতিককালে একটি প্রোগ্রাম দেখলাম চরমনে পিসাবে, সেখানে কিন্তু ডান বাম সহ সকল মত পথের লোক জড়ো হয়েছে এবং তারা ঐক্যবদ্ধ ভাবে ঘোষণা দিয়েছে যে নির্দলীয় সরকারের অধীনে তারা নির্বাচন করবে। সুতরাং এর আগে দুটি নির্বাচন, যে নির্বাচন সারা বিশ্বে প্রশ্নবিদ্ধ ছিল, কিন্তু যে কোনো কারণে বিশ্ব ব্যবস্থার কারণে তারা টিকে গেছে। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে কর্তৃত্ববাদী দেশগুলো যেখানে নির্বাচন হয় না তারা কিন্তু এই বিশ্বভোটের সরকারের পক্ষে দাঁড়িয়েছে। আপনি দেখবেন যে রাশিয়া, চীন এইসব দেশগুলো কিন্তু এই সরকারের পক্ষে দাঁড়িয়েছে, কোন গণতান্ত্রিক দেশ কিন্তু সাপোর্ট করছে না। যদিও বলা হচ্ছে যে ভারত সাপোর্ট দিচ্ছে, কিন্তু সেটি অতটা জোরালো বলে আমার মনে হচ্ছে না। কারণ ভারত ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে ভূ রাজনৈতিক কারণে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চাওয়া বাইরে গিয়ে একদম ভারত যে এই সরকারকে চাইবে সেই সুযোগ কিন্তু পাবেনি। সুতরাং আন্তর্জাতিক মহলে এই যদি সরকার গায়ের জন্য নির্বাচন করতে চায়, যেটি 14 এবং 18 করেছে, সেটি করলে যে আন্তর্জাতিক স্বীকৃতি পাবে এবার সেটি হওয়ার কোন প্রকার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না।
শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের 2024 সালের 7ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সাংবাদিক ইলিয়াস খানের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। মিউজিক বিরতির পর আবারও আমরা সাক্ষাৎকারে ফিরে এলাম। জনাব ইলিয়াস খান, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রশ্নে আমেরিকা শক্ত অবস্থান নিয়েছে এবং তারা এর ধারাবাহিকতায় বাংলাদেশের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিয়েছে, তবে আজকাল খুব জোরে সোরে শোনা যাচ্ছে মার্কিন নিষেধাজ্ঞার কথা। তো আপনার কি মনে হয় বাংলাদেশ এ ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে?
সেই শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আপনি আওয়ামী পন্থী একজন বুদ্ধিজীবীর লেখা আমি পড়েছি যে নানা ধরনের নিষেধাজ্ঞা কিন্তু আমাদের আসতে পারে, এবং নিশ্চয়ই আমরা ভুলে যাইনি যে র‍্যাব সহ কয়েকজনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল যখন কোস্টার সহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছিল, সঙ্গে সঙ্গে টনিকের মতো কাজ করেছে, এখন কিন্তু কোস্টার হচ্ছে না। সুতরাং নিষেধাজ্ঞার যে প্রশ্নটি আপনি বলেছেন, এবং এটি আসলে বাংলাদেশের মানুষের জন্য বিরাট দুর্ভোগের কারণ হবে যদি নিষেধাজ্ঞা আসে। আমরা নিশ্চয়ই চাই না যে নিষেধাজ্ঞা না আসুক। আমরা তো জানি যে দিন শেষে কিন্তু এই দেশটি আমাদের সকলের, আমরা যে যে দলই করি এসা পনেরো বর্গমান কিন্তু আমাদের পুরুষই আমাদের উপহার দিয়ে গেছে। সুতরাং যে প্রশ্নটি আপনি করেছেন আমি একদম উড়িয়ে দিচ্ছি না। মার্কিন যুক্তরাষ্ট্র তো খোলামেলায় বলেছে যে অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র কেন বলছে, কারণ গত দুটি নির্বাচন একেবারেই প্রশ্নবিদ্ধ ছিল, তারা সরকার গঠন করছে। সুতরাং এগুলো করে পার পাওয়া যাবে না, এগুলো যদি করতে চাই গায়ের জোরে, হয়তো একটা কুচিরবাদী সরকার মনে করে যা ঘটুক আমি ক্ষমতায় থাকবো, এবং এটি চায় এই কারণে মূলত তারা গত 15 বছর এত দুঃসহ দুর্বিনীত শাসন চালিয়েছে, এই শাসন যদি শাসনের যদি অবসান ঘটে তারা কিন্তু জনরোষের মুখে পড়বে, দুর্নীতি স্বজন প্রীতি দলীয়করণ এই ভয়ের মধ্যে তারা আছে। সুতরাং এইভাবে নির্বাচন করা আদৌ সম্ভব নয়, এবং যদি করে ফেলতেও চায় নিষেধাজ্ঞার আগেও হতে পারে এবং নির্বাচনের দিন বা নির্বাচনের সঙ্গে সঙ্গে হতে পারে, সেটা বিরাট জনদুর্ভোগের কারণ হবে।
জনাব ইলিয়াস খান, সবশেষে আপনার কাছে জানতে চাইছি বাংলাদেশের রাজনীতিতে আমেরিকা এতটা বেশি জড়িয়ে পড়ল কেন, আসলে তাদের এখানে স্বার্থটা কি?
মিস্টার জো বাইডেন 2020 সালে যখন নির্বাচিত হয়েছেন, তিনি কিন্তু তার নির্বাচনের প্রতিশ্রুতি ছিল, এবং নির্বাচন পরবর্তীতে আমরা দেখেছি বিশ্বের যেখানে গণতন্ত্র বিপন্ন হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারফেয়ার করেছে। এবং তাহলে অনেকে বলতে পারি যেখানে মার্কিন যে কি আসে যায়, অবশ্যই আসে যায়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে যে সাহায্য সহযোগিতা করে থাকে সেখানে মার্কিন জনগণের পয়সা মূল, এবং তাদের কিন্তু জনগণের কাছে জবাব দিয়ে করতে হয় যে কোন দেশে তুমি সাহায্য দিচ্ছ, কাদের সাহায্য দিচ্ছ। এই বিষয়টি যেমন আছে, এর বাইরে ভূ রাজনৈতিক কিছু কারণও রয়েছে বলে মন্ত্রী। আপনি জানেন যে বঙ্গোপসাগর এলাকায় চীন উচ্চ সুপার পাওয়ার, তারা একটু প্রভাব বিস্তার করতে চায়, সেটিতে ঠেকাতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে বাংলাদেশকে তার পক্ষে রাখছে, একই সঙ্গে ভারতের সঙ্গে তার সক্রিয়তা রয়েছে। ভূ রাজনৈতিক অবস্থানগত কারণে বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্ব রয়েছে, এবং আমরা এটি তো লোকসভার কিছু নয়, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের মরণ, এবং বিশ্বের শাসন করতে যেসব দেশ তাদের কাছে গুরুত্বপূর্ণ সেসব দেশে কিন্তু তারা তাদের প্রভাব ধরে রাখতে চায়, তাদের পন্থী বা তাদের লাইক মাইন্ডেড সরকার তারা চায়, তাদের দেশে যে ব্যবস্থা রয়েছে গণতান্ত্রিক ব্যবস্থা সেটি যাতে সেসব দেশে থাকে তারা কিন্তু চেষ্টা করে। সুতরাং এই দুটি কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে, একই সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র যেটি আমি আগেই বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কাছে তাদেরকে জবাব দিয়ে করতে হয় যে দেশে তুমি সাহায্য সহযোগিতা করছো তারা কি তার সেসব দেশে কি মানুষ নিপীড়িত হচ্ছে কিনা, সেসব দেশে কিন্তু কর্তৃত্ববাদী শাসন চলছে কিনা, সেসব দেশে গণতন্ত্র আছে কিনা, এবং এই দৃষ্টিকোণ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ভূমিকা পালন করছে বলে আমি মনে করি।
তো জনাব ইলিয়াস খান বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নরম গরম যে সমস্ত কথাবার্তা, আলাপ আলোচনা, আন্দোলন সংগ্রাম হচ্ছে এবং কি হতে যাচ্ছে আসলে, সে সম্পর্কে রেডিও তেহরানের আলাপনকে সময় দেওয়ার জন্যে আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরকেও অশেষ ধন্যবাদ। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
আপনাকে ধন্যবাদ।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইয়েমেনের সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা ইহুদিবাদে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করতে প্রস্তুত রয়েছে। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি শেষ হওয়ার পর অবরুদ্ধ গাজা উপত্যকার উপর আবার ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন শুরুর প্রেক্ষাপটে ঘোষণা দিল ইয়েমেনের হুতি সমর্থিত সেনাবাহিনী। মধ্যপ্রাচ্যে সফরত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক লোকজনকে হত্যার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। সাত দিনের যুদ্ধবিরতি শেষ, গাজা আবার আগ্রাসন শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল, এ পর্যন্ত 54 জন শহীদ। আগ্রাসনের কঠিন জবাব দিচ্ছে হামাস, তেহরানের জমার খতি বলেন প্রতিরোধ ফ্রন্টের সমন্বিত উপস্থিতি লক্ষণীয়। নির্বাচনী ট্রেন গন্তব্যে যাবে বলছেন কাদের, বিএনপিকে ভোটের বাইরে রাখতে বিচার ব্যবস্থাকে ব্যবহারের অভিযোগ এবং ভারতে 5 রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপ প্রকাশ মিলেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস। শ্রোতাবন্ধুরা ভালো সুস্থ থাকুন এই কামনা করে বাবুল আক্তার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।
تهران نخصوم Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիոժամն եք լսում։
Բարի երեկո, տանգակին բարեկամներ, բարի երեկո, մեր շատ սիրելի մշտական ուկնդիր, Իրանի իսլամական